إنا أوحينا إليك كما أوحينا إلى نوح والنبيين من بعده وأوحينا إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وعيسى وأيوب ويونس وهارون وسليمان وآتينا داود زبورا ورسلا قد قصصناهم عليك من قبل ورسلا لم نقصصهم عليك وكلم الله موسى تكليما رسلا مبشرين ومنذرين لئلا يكون للناس على الله حجة بعد الرسل وكان الله عزيزا حكيما
রেইনড্রপস পরিবেশিত বাংলা অডিও লেকচার সিরিজ পথিকৃতদের পদচিহ্ন নবীদের জীবন। এই লেকচার সিরিজটি ধারাবাহিকভাবে আপনাদের সামনে তুলে ধরবে আমাদের পূর্ববর্তী নবীদের জীবন কাহিনী ও উজ্জ্বল ইতিহাস, তাদের ত্যাগ, ধৈর্য, আল্লাহর পথে সংগ্রামের গল্প এবং তাদের রেখে যাওয়া অসামান্য শিক্ষা ও আদর্শ।
আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা সাইয়িদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি তাসলিমান কাসীরা। সাইয়িদিনা মূসা আলাইহিসসালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরআউনের বাড়িতে, ফিরআউনের প্রাসাদে বড় করে তুলছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই অবস্থা বর্ণনা করে আমাদেরকে বলছেন, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া, যখন মূসা যৌবনে পদার্পণ করলেন এবং পরিণত বয়স্ক হয়ে গেলেন, আতাইনাহু হুকমা ওয়া ইলমা, তখন আমি তাকে হুকম, প্রজ্ঞা এবং ইলম, জ্ঞান দান করলাম।
وَلَمَّا بَلَغَ أَشُدَّهُ وَاسْتَوَى آتَيْنَاهُ حُكْمًا وَعِلْمًا وَكَذَلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَكَذَلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ, এভাবেই আমি সৎকর্মীদেরকে বদলা দিয়ে থাকি, প্রতিদান দিয়ে থাকি। মূসা আলাইহিস সালাম যখন বড় হচ্ছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ইলম দান করলেন, এবং শুধু ইলম নয়, সেটাকে বুঝার ক্ষমতা, প্রজ্ঞা, হুকুম, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দান করলেন। ইলম অনেকটা ইনফরমেশনের মতো, তথ্য জানার মতো, এবং সেই তথ্যকে প্রসেস করে সঠিক সিদ্ধান্তে পৌঁছানোর জন্য আপনার প্রয়োজন সেই ইলমকে বুঝার ক্ষমতা, প্রজ্ঞা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উভয় বিষয় সাইয়িদিনা মূসা আলাইহিস সালামকে দান করলেন। এর আগে যখন আমরা সাইয়িদিনা ইউসুফ আলাইহিস সালামের কাহিনী আলোচনা করেছি, ইউসুফ আলাইহিস সালাম তিনি যখন বড় হচ্ছিলেন মিশরেরই আজিজের গৃহে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানেও এই দুইটি বিষয়ের কথা উল্লেখ করেছেন। ইউসুফ আলাইহিসসালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রজ্ঞা দান করেছেন, ইলম দান করেছেন। সুতরাং ইলম এবং প্রজ্ঞা এই দুইটি হচ্ছে এমন দুটি বিষয় যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত নবীদের ব্যক্তিত্বকে বিকশিত করেছেন, মানসিকতাকে পরিপূর্ণ করেছেন। শুধুমাত্র ইলম নয়, শুধুমাত্র হুকম নয়, উভয় বিষয়ের সমন্বয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইয়িদিনা মূসা আলাইহিসসালামের ব্যক্তিত্বকে গড়ে তুলছিলেন। এটা হচ্ছে মূসা আলাইহিসসালামের মানসিক অবস্থার বর্ণনা, তার শারীরিক গঠন কেমন ছিল, দৈহিক বর্ণনা কে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মূসা আলাইহিস সালামের দৈহিক গঠনের বর্ণনা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মূসা আলাইহিস সালাম তিনি ছিলেন সুঠাম দেহের অধিকারী, শক্তিশালী একজন ব্যক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মূসা আলাইহিস সালাম ছিলেন গাঢ় বর্ণের ত্বকের অধিকারী, শ্যামলা বর্ণের একজন ব্যক্তি, তার মাথার চুল ছিল কোঁকড়ানো। এটাই হচ্ছে হাদিসে বর্ণিত মূসা আলাইহিস সালামের দৈহিক বর্ণনা। সুতরাং তিনি খুবই ব্যক্তিত্ব সম্পন্ন একজন সুপুরুষ ছিলেন। মানসিকভাবে এবং শারীরিকভাবে উভয় দিক থেকে মূসা আলাইহিসসালাম খুবই ব্যক্তিত্ব সম্পন্ন একজন ব্যক্তি ছিলেন। যে কোনো পরিবেশে তার উপস্থিতি ছিল প্রভাবশালী এবং লক্ষণীয়। কিন্তু আজকে ইনশাল্লাহ আমরা কোরআন থেকে এমন একদিনের কাহিনী জানব যেই দিন, যেই পরিবেশে সাইয়িদিনা মূসা আলাইহিসসালামের উপস্থিতিকে কেউ লক্ষ্য করেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মূসা একদিন শহরে গিয়েছিলেন যখন সেখানকার অধিবাসীরা ছিল অসতর্ক অবস্থায়, গাফিল অবস্থায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া দাখালা আল মাদিনাতা আলা হিনি গাফলাতিন মিন আহলিহা, মূসা শহরে প্রবেশ করলেন যখন সেখানকার অধিবাসীরা ছিল অসতর্ক অবস্থায়। এই সময়টা হতে পারে দুপুরবেলা, যখন রোদের তীব্রতা বেশি থাকে, রাস্তাঘাটে মানুষ কম থাকে, কিংবা হতে পারে সন্ধ্যার পরে, রাতের বেলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সবথেকে ভালো জানেন। কিন্তু মোট কথা হচ্ছে, সেই সময়ে রাস্তাঘাট ফাঁকা ছিল, কোনো মানুষজন ছিল না। এরকম একটি স্থানে এরকম একটি সময়ে সাইয়েদিনা মুসা আলাহ সাল্লাম তিনি দেখলেন একটি স্থানে দুইজন ব্যক্তি একে অপরের সাথে কলহে লিপ্ত এবং একজন ব্যক্তি অপর ব্যক্তিকে প্রহার করছে। মুসা আলাহ সাল্লাম আমরা যখন তার ব্যক্তিত্ব সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবো সামনের দিকে যত আলোচনা হবে আমরা দেখতে পাবো মুসা আলাহ সাল্লামের ব্যক্তিত্বটাই ছিল এমন, তিনি যদি দেখতেন কোথাও কোনো অন্যায় ঘটছে তাহলে সেটাকে সমাধান করার চেষ্টা করতেন, কোনো জুলুম দেখে সেটাকে নীরবে সহ্য করে দেওয়া এটা মুসা আলাহ সাল্লামের ব্যক্তিত্ব ছিল না, তিনি সেটাকে সমাধান করার চেষ্টা করতেন। কাজেই মুসা আলাহ সাল্লাম সেই ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হলেন। সেখানে যাওয়ার পর তিনি দেখতে পেলেন দুই ব্যক্তিকে লড়াইরত অবস্থায়, যাদের একজন ছিল তার নিজের দলের অর্থাৎ বনি ইসরাইল গোত্রের একজন ব্যক্তি এবং অপর ব্যক্তি যে সে ছিল মিশরীয় কিপ্তি ফেরাউনের লোক। এরপর যেই ব্যক্তি মুসা আলাহ সাল্লামের নিজের গোত্রে ছিল বনি ইসরাইলের ব্যক্তিটি, সেই ব্যক্তি মুসা আলাহ সাল্লামের কাছে মিশরীয় ব্যক্তির বিরুদ্ধে সাহায্য প্রার্থনা করল। মুসা আলাহ সাল্লাম বিষয়টি নিষ্পত্তি করার জন্য সেই মিশরীয় ব্যক্তিকে হাত দিয়ে আঘাত করলেন, তাকে থামিয়ে দিলেন। তাকে থামিয়ে দেওয়া ছিল উদ্দেশ্য, মুসা আলাহ সাল্লাম তাকে ঘুষি মারলেন, কিন্তু সুবহানাল্লাহ সামান্য ঘুষির আঘাতেই সেই মিশরীয় ব্যক্তি সে সেখানে মৃত্যুবরণ করল। হত্যা করা মুসা আলাহ সাল্লামের উদ্দেশ্য ছিল না, মুসা আলাহ সাল্লাম সেখানে গিয়েছেন বিষয়টা নিষ্পত্তি করার জন্য এবং মিশরীয় ব্যক্তি বনি ইসরায়েলি ব্যক্তিটিকে অন্যায়ভাবে প্রহার করছিল সেটাকে থামিয়ে দেওয়ার উদ্দেশ্যে মুসা আলাহ সাল্লাম তাকে হাত দিয়ে বিরত করলেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মিশরীয় ব্যক্তির তাকদীরে যা নির্ধারণ করে রেখেছিলেন সেটাই এসে উপস্থিত হলো, তার সময় শেষ হয়ে আসলো, সামান্য ঘুষির আঘাতে সে মৃত্যুবরণ করলো। এবং সুবহানাল্লাহ আমরা কোরআনেও দেখতে পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অবস্থা বর্ণনা করে আমাদেরকে বলছেন ফাওয়াকাযাহু মুসা ফাকাদা আলাইহি, মুসা তাকে ঘুষি মারলেন এবং এতেই তার সময় শেষ হয়ে আসলো বা তার তাকদীরে সে উপস্থিত হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাকাদা আলাইহি, যা তাকদীরে ছিল সেটাই এসে উপস্থিত হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে পারতেন যে মুসা তাকে হত্যা করলো, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা বলেননি, কারণ হত্যা করা মুসা আলাহ সাল্লামের উদ্দেশ্য ছিল না। মুসা আলাহ সাল্লাম এক অনিচ্ছাকৃত দুর্ঘটনার শিকার হলেন, পরিস্থিতির শিকার হয়ে গেলেন। আমরা আগেই বলেছি এই ঘটনা যখন ঘটছিল সেখানে শহরের বাসিন্দারা কেউ ছিল না, কাজেই শুধুমাত্র বনি ইসরাইলের ব্যক্তি সে জানলো যে মিশরীয় ব্যক্তিটি নিহত হয়েছে মুসা আলাহ সাল্লামের হাতের আঘাতে। এরপর মুসা আলাহ সাল্লাম তার এই অনিচ্ছাকৃত ভুলের জন্য, যদিও তিনি ইচ্ছাকৃতভাবে এই ঘটনা ঘটাননি, এরপরও তার উচ্চ নৈতিক চরিত্র, তার বিনয় এবং তাকুয়ার কারণে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে ভুললেন না। মুসা আলাহ সাল্লাম তিনি বললেন
ইন্নাহু হুয়াল গাফুরুর রাহীম।
ক্বালা রাব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাগাফারা লাহু, তিনি বললেন হে আমার রব, আমি তো আমার নিজের নফসের উপরে জুলুম করে ফেলেছি, ফাগফিরলি, আমাকে ক্ষমা করে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কত সুন্দরভাবে এই বিষয়টাকে আমাদের সামনে উপস্থাপন করছেন, কুরআনের বর্ণনা শৈলীর মাধ্যমে একটা বিষয় আমাদের সামনে স্পষ্ট হয়ে উঠছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন ফাগফিরলি ফাগাফারা লাহু, মুসা আলাইহিস সালাম বললেন ফাগফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক পরের শব্দেই বলছেন ফাগাফারা লাহু, আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ, এটা থেকে আমরা দেখতে পাই যখন কোনো একজন ব্যক্তি আন্তরিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করেন আল্লাহ তাকে সাথে সাথেই ক্ষমা করে দেন। ফাগফিরলি ফাগাফারা লাহু, তিনি ক্ষমা চাইলেন আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, নিশ্চয়ই তিনি দয়ালু। মুসা আলাহ সাল্লাম তিনি সংকল্প করলেন যে ভবিষ্যতে তিনি আর কখনো এই ধরনের ঘটনায় অপরাধী ব্যক্তিদেরকে কখনো সাহায্য করবেন না। মুসা আলাহ সাল্লাম তিনি বললেন
ক্বালা রাব্বি বিমা আনআমতা আলাইয়া ফালান আকুনা যাহিরাল লিল মুজরিমিন।
ক্বালা রাব্বি বিমা আনআমতা আলাইয়া ফালান আকুনা যাহিরাল লিল মুজরিমিন, হে আমার রব, হে আমার মালিক, আপনি আমার উপরে যে নিয়ামত দান করেছেন, অনুগ্রহ করেছেন, এরপর আমি আর কখনো এই মুজরিমিন বা অপরাধী ব্যক্তিদের সাহায্যকারী হব না। মুসা আলাহ সাল্লাম সেই দিন রাতে প্রচণ্ড আতঙ্কিত অবস্থায়, তিনি জানেন না হত্যাকারী হিসেবে ফেরাউনের দলবল তাকে চিহ্নিত করে ফেলেছে কিনা কিংবা তাকে শনাক্ত করতে পেরেছে কিনা। এরকম একটা অবস্থায় পরবর্তী দিন যখন সকাল হলো মূসা আলাইহিসসালাম যখন শহরে বের হলেন, তিনি সেদিন ছিলেন সকালবেলায় আতঙ্কিত অবস্থায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, পরদিন তিনি সকালে উঠলেন, শহরে প্রবেশ করলেন ভীত আতঙ্কিত অবস্থায়। পরবর্তী দিন আবারও যখন মূসা আলাইহিসসালাম শহরে বের হলেন, তিনি দেখলেন একই দৃশ্য। গতকালকে যেই বনি ইসরায়েলের ব্যক্তিটি তার কাছে সাহায্য প্রার্থনা করছিল, সেই একই ব্যক্তি আজকেও একজন মিশরীয় ব্যক্তির সাথে কলহে লিপ্ত, ঝামেলায় লিপ্ত। কিভাবে একজন ব্যক্তি প্রতিদিন সবার সাথে সমস্যা থাকতে পারে? আজকেও যখন সেই বনি ইসরায়েলি ব্যক্তি গতকালকের মতোই মূসাকে দেখলো, সাহায্য প্রার্থনা করলো, মূসা আলাইহিসসালাম সেদিকে ছুটে গেলেন সাহায্য করার জন্য। এবং মূসা আলাইহিসসালাম তিনি যাওয়ার সময় বললেন, তুমি তো একজন প্রকাশ্য ঝামেলাবাজ লোক, তুমি তো একজন প্রকাশ্য পথভ্রষ্ট ব্যক্তি। মিশরীয় ব্যক্তিটিকে উদ্দেশ্য করে মূসা আলাইহিসসালাম এই কথাটি বলেছিলেন। মূসা আলাইহিসসালাম বললেন, তুমি তো একজন প্রকাশ্য ঝামেলাবাজ ব্যক্তি, পথভ্রষ্ট ব্যক্তি। এবং মূসা আলাইহিসসালাম সেদিকে ছুটে যাচ্ছিলেন বিষয়টা থামিয়ে দেওয়ার জন্য, এই বিষয়টিকে সমাধান করার জন্য মূসা আলাইহিসসালাম সেদিকে যাচ্ছিলেন। এখন সেই বনী ইসরায়েলের ব্যক্তিটি তার নিচু মন মানসিকতার কারণে এবং কাপুরুষতার কারণে সে ধরে নিল হয়তো মূসা তাকে আঘাত করার জন্য আসছে, অথচ মূসা আলাইহিসসালাম যাচ্ছিলেন মিশরীয় ব্যক্তিকে থামিয়ে দেওয়ার জন্য। তার এই নিচু মন মানসিকতার কারণে সে ধরে নিল যে নিশ্চয়ই কোনো ব্যক্তি প্রতিদিন আমাকে সাহায্য করবে না, গতকালকে মূসা আমাকে সাহায্য করেছে, করার পরে একটা দুর্ঘটনা ঘটেছে, আজকে কেন সে আমার ডাকে সাড়া দিতে আসবে। এর মধ্যে মূসা আলাইহিসসালাম যখন বললেন, তুমি একজন প্রকাশ্য পথভ্রষ্ট ব্যক্তি, তুমি একজন ঝামেলাবাজ লোক, সেই বনী ইসরায়েলি ব্যক্তিটি ধরেই নিল যে মূসা আজকে তাকে সাহায্য করবে না, বরং তাকেই বিরত করার জন্য ছুটে আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন,
فَلَمَّا أَنْ أَرَادَ أَنْ يَبْطِشَ بِالَّذِي هُوَ عَدُوٌّ لَهُمَا قَالَ يَا مُوسَى أَتُرِيدُ أَنْ تَقْتُلَنِي كَمَا قَتَلْتَ نَفْسًا بالأمس إن تريد إلا أن تكون جبارا في الأرض وما تريد أن تكون من المصلحين।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এরপর মূসা যখন উভয়ের শত্রুকে শায়েস্তা করতে চাইলেন, তখন সে বলে উঠল, গতকালকে তুমি যেভাবে এক ব্যক্তিকে হত্যা করেছিলে, সেভাবে কি আজকে আমাকে হত্যা করতে চাও? তুমি তো পৃথিবীতে স্বৈরাচারী হতে যাচ্ছ এবং সন্ধি স্থাপনকারী, শান্তি স্থাপনকারী হতে চাও না। সুবহানাল্লাহ, এই ঘটনার আগ পর্যন্ত কেউ জানতো না কে সেই মিশরীয় ব্যক্তিকে হত্যা করেছে, কিন্তু প্রকাশ্যে সকালবেলায় যখন রাস্তাঘাটে লোকজন জনসমাবেশ, সেখানে বনী ইসরায়েলের ব্যক্তিটি সবার সামনে প্রকাশ করে দিল মূসা হচ্ছে সেই ব্যক্তি যে গতকালকে মিশরীয় ব্যক্তিকে হত্যা করেছিল, এবং সেখানে উপস্থিত মিশরীয় ব্যক্তিটি এই খবর শুনে ফেলল। মুহূর্তের মধ্যে এই ঘটনা চারদিকে ব্রেকিং নিউজ হিসাবে, বড় ঘটনা বড় খবর হিসাবে চারিদিকে ছড়িয়ে পড়ল, কারণ এটা সাধারণ কোনো হত্যাকাণ্ড হিসাবে কেউ বিবেচনা করছিল না। সবাই বিবেচনা করছিল এভাবে যে একজন মিশরীয় ব্যক্তি নিহত হয়েছে একজন বনী ইসরায়েলি ব্যক্তির হাতে। উল্লেখ্য, আমরা আলোচনায় উল্লেখ করেছি যে তৎকালীন সমাজ ব্যবস্থায় মিশরে বনী ইসরায়েলিরা ছিল সবথেকে নিচু শ্রেণী, দাস শ্রেণী, তাদের সাথে দাসদাসীর মতো আচরণ করা হতো। অপরদিকে মিশরীয়রা, কিপ্তিরা, ফেরাউনের লোকজন, তারা ছিল সবথেকে উঁচু এলিট শ্রেণী। কাজেই সবথেকে নিচু শ্রেণীর একটা লোক যখন সবচেয়ে উঁচু শ্রেণীর একজন লোককে হত্যা করলো, পলিটিক্যালি, রাজনৈতিকভাবে বিষয়টা একটা বড় ইস্যু ধারণ করলো। কাজেই এই মামলা শুধুমাত্র আদালত পর্যন্ত সীমাবদ্ধ থাকলো না, এটা চলে গেল সরাসরি সরকার প্রধান ফেরাউন পর্যন্ত। ফেরাউন এবং তার মন্ত্রী পরিষদ তারা পর্যন্ত এই বিষয়টা নিয়ে আলোচনা করতে শুরু করলো। বিষয়টাকে আমরা অনেকটা এভাবেও বুঝতে পারি, আমাদের দেশে আমরা দেখে থাকি অনেক সময় অনেক খুন খারাপই হয় রাজনৈতিক কারণে, বিভিন্ন তুচ্ছ কারণে এখানে সেখানে লাশ পড়ে থাকে, বিচার দূরে থাকুক মামলাও নেওয়া হয় না অনেক সময়। কিন্তু কি হয় যদি একজন ইসলাম বিদ্বেষী ব্যক্তি মারা যায়? তখন সমস্ত রাষ্ট্র নড়ে চড়ে বসে, যেভাবেই হোক হত্যাকারীকে শনাক্ত করতে হবে, ধরতে হবে। একদিকে রাষ্ট্র নিজে অসংখ্য হত্যাকাণ্ডে অংশগ্রহণ করে, রাষ্ট্রীয় কারণে বিভিন্ন মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, সেগুলোর কোনো বিচার হয় না। কিন্তু যখনই রাজনৈতিক ইস্যুর কারণে বা পলিটিক্যালি গুরুত্বপূর্ণ কোনো বিষয় পাওয়া যাবে, তখন সমস্ত রাষ্ট্র নড়েচড়ে বসে যেভাবেই হোক হত্যাকারীকে চিহ্নিত করে শাস্তি প্রদান করতে হবে, যেন তারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে খুবই তৎপর। একদিকে আমরা দেখতে পাই ফেরাউন সে প্রতি বছরে অসংখ্য শিশু সন্তানদেরকে, পুত্র সন্তানদেরকে জবাই করেছে নিজের ক্ষমতায় টিকে থাকার জন্য। এগুলো তাদের সমাজে কোনো অপরাধ ছিল না, ফেরাউনের সমাজ ব্যবস্থায় এগুলো ছিল গ্রহণযোগ্য, এগুলোর কোনো বিচার করাও তারা দরকার মনে করেনি। অপরদিকে অনিচ্ছাকৃতভাবে দুর্ঘটনার শিকার হয়ে এক ব্যক্তি মুসা আলাইহিস সালামের হাতে মৃত্যুবরণ করল, সেটাকে তারা শাস্তি দেওয়ার জন্য নড়ে চড়ে বসল। অপরদিকে মুফাসসিরগণ তারা উল্লেখ করেছেন, মুসা আলাইহিস সালাম যখন বড় হয়ে উঠলেন, তারা ইতিমধ্যে প্রাসাদের লোকজন এবং ফেরাউনের সাথীরা তারা জেনে গেল এই মুসা সে বনি ইসরায়েলিদেরই মধ্যে একজন ব্যক্তি, এই বিষয়টা আর গোপন থাকলো না। এবং আমরা আলোচনায় বলেছি একদম শুরুতে ফেরাউন এই নাম পরিচয়হীন ভাসতে থাকা শিশু যে তার বাড়ির ঘাটে সে আশ্রয় পেল তাকে রক্ষার জন্য খুব একটা আগ্রহী ছিল না, তাকে সে পালক পুত্র হিসেবে গ্রহণ করতে চায়নি। কিন্তু আসিয়ার অনুরোধে আসিয়া তাকে বলেছিল এই শিশু আমাদের নয়নমণি, তাকে হত্যা করো না, হয়তো আমরা তাকে আমাদের সন্তান হিসেবে গ্রহণ করতে পারি। এই অনুরোধ রাখার জন্য, রানীর অনুরোধ রাখার জন্য ফেরাউন তার ইচ্ছার বিরুদ্ধে মুসাকে তার বাড়িতে লালন পালন করছিল। কাজেই ফেরাউন কিংবা মিশরীয়দের চোখে, ফেরাউনের মন্ত্রী পরিষদ সৈন্য সামন্ত কারো চোখেই মুসা কখনো প্রিয় কোনো ব্যক্তি ছিলেন না, তারা তাকে ঘৃণার চোখেই দেখত। বনি ইসরায়েলের মুসা বনি ইসরায়েলের একজন সদস্য, এই পরিচয় তাদের কাছে সবথেকে বড় বিষয় ছিল। এতদিন তারা সেই সুযোগ খুঁজে এসেছে কিভাবে মুসাকে শায়েস্তা করা যায়, কিভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যায়। তাদের এতদিনের দীর্ঘ প্রতীক্ষার একটা সুযোগ এবার তারা পেয়ে গেছে। কাজেই ফেরাউন তার মন্ত্রিপরিষদ তারা গোপন বৈঠক করল, সিদ্ধান্ত গ্রহণ করল মুসাকে হত্যা করতে হবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যদি চান তার কোনো বান্দাকে উদ্ধার করবেন, তিনি সেটা করতে সক্ষম। সেই গোপন বৈঠকে অংশগ্রহণকারী ব্যক্তিদের মধ্য থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজনের অন্তরকে মুসার দিকে ঝুঁকিয়ে দিলেন। কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বিষয়টি আমাদের সামনে বর্ণনা করে বলছেন, একজন ব্যক্তি মুসাকে এই সংবাদ দেওয়ার জন্য শহরের এক প্রান্ত থেকে দৌড়ে ছুটে আসলো এবং ছুটে এসে সে মুসাকে বলল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন,
ক্বালা ইয়া মুসা ইন্নাল মালা ইয়াতামিরুনা বিকা লিয়াকতুলুকা ফাখরুজ ইন্নি লাকা মিনান নাসিহিন।
হে মুসা, রাজ্যের পারিষদবর্গ তোমাকে হত্যার পরামর্শ করছে, ফাখরুজ ইন্নি লাকা মিনান নাসিহিন, তুমি বের হয়ে যাও, আমি তোমার হিতাকাঙ্ক্ষী, আমি তোমার ভালো চাই। সুতরাং আমরা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে সেই ঘটনা যেই ঘটনার কারণে সাইয়িদিনা মুসা আলাইহিস সালাম হিজরত করতে বাধ্য হলেন এবং তিনি মিশর ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হলেন। আমরা দেখতে পাচ্ছি এতদিন মুসা আলাইহিস সালাম তিনি ফেরাউনের বাড়িতে, ফেরাউনের প্রাসাদে রাজপুত্র হিসেবে বড় হয়েছেন, কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নিয়েছে, তাকে মিশর ছেড়ে বের হতে হবে, অন্যথায় ফেরাউনের লোক এসে তাকে হত্যা করবে। এবং বেশ কিছু বর্ণনা এসেছে যে নিহত ব্যক্তিটি, নিহত মিশরীয় ব্যক্তি, সে ফেরাউনেরই সৈন্যবাহিনীর একজন সদস্য ছিল। মুসা আলাইহিস সালাম যে দুর্ঘটনার শিকার হলেন সেই ফিতনার ঘটনার সাথে জড়িত বনি ইসরায়েলের ব্যক্তিটির বিষয়ে আমাদের কিছু বিষয় আলোচনা করা প্রয়োজন। প্রথমত মুসা আলাইহিস সালাম যখন একই ব্যক্তিকে পরপর দ্বিতীয় দিনেও ঝামেলায় লিপ্ত, মারামারিতে ব্যস্ত, ঝগড়া বিবাদে ব্যস্ত এই অবস্থায় দেখলেন, তখন তিনি বলেছিলেন, তুমি তো একজন প্রকাশ্য পথভ্রষ্ট ব্যক্তি, তুমি তো একজন ঝামেলাবাজ লোক, কারণ একই ব্যক্তি প্রতিদিন সবার সাথে ঝামেলা সৃষ্টি করছে, সুতরাং তার নিজের মধ্যেই সমস্যা। মুসা আলাইহিস সালাম তাকে পথভ্রষ্ট বলেছেন, কিন্তু তিনি যাচ্ছিলেন মিশরীয় ব্যক্তিকে থামিয়ে দেওয়ার উদ্দেশ্যে। কিন্তু সেই বনি ইসরায়েলের ব্যক্তিটি সে ধরে নিল তার নিচু মন মানসিকতার কারণে, কাপুরুষতার কারণে সে ধরে নিল এবার হয়তো মুসা তাকেই আক্রমণ করতে যাচ্ছে, তার উপরেই হয়তো মুসা বিরক্ত। প্রথমত সে খারাপ ধারণা পোষণ করল, দ্বিতীয়ত সে বিশ্বাসঘাতকতা করল, মুসা আলাহ সাল্লাম গতকালকে তার উপকার করেছিলেন, আজকে সে তার অপকার করল, তাকে সবার কাছে ধরিয়ে দিল, চিহ্নিত করে দিল, উপকারীর অপকার করা। এবং গতকালকের যে গোপন বিষয় একমাত্র বনি ইসরায়েলের এই ব্যক্তি সেই বিষয়টা জানত, সেটাকে প্রকাশ্যে সকালবেলায় সবার সামনে প্রকাশ করে দিয়ে সে চূড়ান্ত বিশ্বাসঘাতকতা এবং অকৃতজ্ঞতার পরিচয় দিল। আমরা দেখতে পাচ্ছি কুরআন থেকে এটাই হচ্ছে প্রথম ঘটনা যার মাধ্যমে আমরা মুসা এবং বনি ইসরায়েলের কোনো ব্যক্তির মধ্যে ইন্টারাকশন দেখতে পাই, এবং সেখানেই আমরা দেখতে পাচ্ছি, এবং সেই প্রথম ঘটনাতে আমরা দেখতে পাচ্ছি কত নির্লজ্জ আচরণ সে করল। মুসা আলাইহিস সালাম তাকে উদ্ধার করার জন্য নিজে বিপদে পড়েছিলেন, আর পরবর্তী দিন সেই ব্যক্তি বিপদ থেকে বাঁচার জন্য মুসাকেই বিপদে ফেলে দিল। এই ধরনের আচরণ সে কেন করেছিল, এটা আমাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে ধারণা প্রদান করে, সেটা হচ্ছে বনী ইসরায়েলের মানসিকতা। এই ঘটনাটি আমাদেরকে এমন একটা সমাজ সম্পর্কে, এমন একটা সমাজের সদস্যদের সম্পর্কে ধারণা প্রদান করে, যেই সমাজ দীর্ঘ দিন ধরে অবমাননা এবং জুলুমের মধ্যে বসবাস করেছে। অত্যাচার, নিপীড়ন, জুলুম এগুলো দেখে তারা অভ্যস্ত হয়ে গেছে, তাদের অন্তরে দাসত্ব প্রবেশ করেছে এবং প্রতিবাদ করাকে তারা অস্বাভাবিক বিষয় বলে ধরে নিয়েছে। দীর্ঘদিন ধরে যেই সমাজ জুলুম এবং অবমাননার মধ্যে থাকে তারা প্রতিবাদ করতে অনভ্যস্ত এবং জুলুমের সাথে অভ্যস্ত। এর ফলে তাদের চরিত্রে যে বৈশিষ্ট্যগুলো স্থান দখল করে নেয় তার মধ্যে এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তাদের ব্যক্তিত্ব বলতে আর কিছু থাকে না, তারা প্রচণ্ড দুর্বল ব্যক্তিত্বের অধিকারী হয়ে পড়ে। এখন দুর্বল ব্যক্তিত্ব কি জিনিস, এটাকে বুঝতে হলে আমাদেরকে বুঝতে হবে শক্তিশালী ব্যক্তিত্ব কি জিনিস। আপনার নিজস্ব বিশ্বাস, আপনি যেটাকে আপনার নিজস্ব বিশ্বাস, আপনি যে বিষয়কে সঠিক বলে মনে করেন, নিজস্ব আদর্শের উপরে অটল থাকা, দৃঢ় থাকা, এটাই হচ্ছে শক্তিশালী ব্যক্তিত্ব। হতে পারে আপনি হয়তো জাহিলিয়াত কেন স্মরণ করছেন, কিন্তু আপনি সেই জাহিলিয়াতের উপরেই অটল আছেন, আপনি ধরে নিয়েছেন সেই জাহিলিয়াতটাই সঠিক। যদি আপনার শক্ত ব্যক্তিত্ব থাকে তাহলে আপনি সেটাকেই সঠিকভাবে অনুসরণ করবেন। এই জন্যই আমরা দেখতে পাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, যে ব্যক্তি জাহিলিয়াতে উত্তম সে ইসলামে উত্তম হবে যদি সে এই দিনকে বুঝতে পারে। এখন যে ব্যক্তি জাহিলিয়াতে উত্তম সে কিভাবে ইসলামে উত্তম হতে পারে? উত্তম হতে পারে নিজের বিশ্বাসের উপরে শক্ত ব্যক্তিত্বের মাধ্যমে, অটল থাকার মাধ্যমে, দৃঢ় থাকার মাধ্যমে। সে জাহিলিয়াতকে অনুসরণ করছে, সেটাকে যদি সে সঠিকভাবে অনুসরণ করে তাহলে সে ইসলামকে যদি বুঝতে পারে, ইসলামকেও সে সঠিকভাবে অনুসরণ করবে, কারণ তার রয়েছে শক্ত ব্যক্তিত্ব। ওমর রাদিয়াল্লাহু আনহু এর অন্যতম একজন বড় উদাহরণ। অপরদিকে আমরা দেখতে পাই জুলুম অত্যাচার যে সমাজে বেশি হয় সেই সমাজে মানুষদের মধ্যে সুবিধাবাদী মানসিকতা ডেভেলপ করে, তাদের কোনো নির্দিষ্ট আদর্শ থাকে না, সুবিধা পাওয়ার জন্য তারা যে কোনো কিছু করতে পারে এবং তারা খুবই নিচু লাইফ স্ট্যান্ডার্ড লিড করে। বনি ইসরায়েলের এই একজন ব্যক্তির মাধ্যমে আমরা তাদের সেই আচরণের প্রতিফলন দেখতে পাচ্ছি। গতকালকে আমার মুসাকে দরকার ছিল, সাহায্যের ডাক দিয়েছি, আর আজকে আমি বিপদের আশঙ্কা করছি, সাথে সাথেই মুসাকে আমার শত্রুদের কাছে ধরিয়ে দিলাম, তাকে আজকে আমার প্রয়োজন নেই। বাংলা ভাষায় এই আচরণকে বলা হয়ে থাকে যেদিকে বৃষ্টি সেদিকে ছাতা ধরা। আমরা লক্ষ্য করলে দেখতে পাবো আমাদের নতুন প্রজন্মের মধ্যে, নতুন প্রজন্মের সদস্যদের মধ্যে এই সুবিধাবাদী দুর্বল মানসিকতাকে অনুপ্রবেশ করিয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে শেখানো হচ্ছে, এটাই হচ্ছে স্মার্টনেস। যখন যেই পরিবেশ সহজেই সেই পরিবেশের সাথে মানিয়ে নিতে পারা, এটাই হচ্ছে আধুনিকতা, এটাই হচ্ছে স্মার্টনেস। হোয়েন ইন রোম ডু অ্যাজ রোমান্স ডু, যখন রোম দেশে যাবে রোমানদের মতো আচরণ করো। যার কারণে আমরা দেখতে পাই এই সমস্ত মানুষেরা তারা ইসলামকেও সঠিকভাবে অনুসরণ করে না, তারা জাহিলিয়াতকেও সঠিকভাবে অনুসরণ করেন না এবং তারা বিভিন্ন পরিবেশে চরম সুবিধাবাদী আচরণের পরিচয় দিয়ে থাকেন। এই দুর্বল ব্যক্তিত্বের আরেকটি ফলাফল, আরেকটি বাই প্রোডাক্ট হচ্ছে স্বার্থপর আচরণ। যে সমস্ত মানুষ দীর্ঘদিন ধরে জুলুম অত্যাচারের মধ্যে বসবাস করছে তারা খুবই স্বার্থপর হয়ে যায়। প্রথমত, এই জুলুম অত্যাচার কেন দীর্ঘদিন ধরে টিকে আছে, এর কারণ হচ্ছে সবাই তাদের নিজেদেরকে নিয়ে চিন্তা করছে। আমার পাশে নির্যাতিত যে নিপীড়িত তার কথা আমি চিন্তা করছি না, কারণ সবাই যদি অপরের কথা চিন্তা করত তাহলে সামগ্রিকভাবে সমাজের সবাই মিলে এই জুলুমকে বন্ধ করার জন্য পদক্ষেপ নিত, এই জুলুমের শাসন প্রলম্বিত হতো না। অপরদিকে সবাই নিজের কথা চিন্তা করছে, যার কারণে স্বার্থপরতার কারণে অন্যদের কথা সে ভুলে গেছে, ফলাফল হিসেবে জুলুমের শাসন কেবল দীর্ঘায়িতই হচ্ছে। যার কারণে আমরা দেখতে পাচ্ছি বনি ইসরায়েলের সেই ব্যক্তিটির সেই রকম নির্লজ্জ আচরণের কারণ সে হচ্ছে অবমাননার শিকার লাঞ্ছিত একটা সমাজের প্রতিনিধিত্বকারী ব্যক্তি, এবং তার মধ্যে কোনো আত্মমর্যাদা, আত্মসম্মান এগুলোর কোনো বালাই ছিল না। কারণ যার মধ্যে ন্যূনতম আত্মসম্মান থাকবে এরকম একজন ব্যক্তি যে গতকালকে তাকে বিপদ থেকে উদ্ধার করেছে, পরের দিন নিজে বিপদ থেকে বাঁচার জন্য তার সাথে বিশ্বাসঘাতকতা করবে না, তাকে বিপদে ফেলবে না। জুলুম দেখে, জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ না করে আমরা অনেক সময় বলে থাকি আমরা নিরপেক্ষ আচরণ করছি, কিন্তু বাস্তবতা হচ্ছে নিরপেক্ষ বলে কোনো পক্ষ নেই। হয় আপনি সত্যের পক্ষে অথবা মিথ্যার পক্ষে, কোনো পরিবেশ পরিস্থিতিতে প্রকাশ্যে মিথ্যা বিজয়ী হচ্ছে অথচ আপনি সত্য জানেন, এরপরও আপনি চুপ করে আছেন, এর অর্থ হচ্ছে আপনি মিথ্যারই পক্ষে, আপনি নিরপেক্ষ নন। বনি ইসরায়েলের সেই ব্যক্তি এবং বনি ইসরায়েল সম্পূর্ণ জাতি তারা তেমনিভাবে নীরব আচরণের মাধ্যমে জুলুমকে সহ্য করে মিথ্যা এবং ফেরাউনের রাজত্বকে তারা টিকিয়ে রেখেছিল নিজেদের নিষ্পৃহতার মাধ্যমে। কাজেই সেই জুলুম অত্যাচারের বিরুদ্ধে মুসা যখন কাজ করলেন, মুসার সেই কাজকেই ফেরাউনের অথরিটির কাছে তারা প্রকাশ করে দিল। বনি ইসরাইলকে ফেরাউন যেভাবে পরিবর্তন করে নিয়েছিল তাতে ফেরাউনের মূল মন্ত্র ছিল, কষ্ট পাবে কিন্তু শান্তিতে কষ্ট পাও, মার হবে কিন্তু আওয়াজ হবে না, মার খাবে কিন্তু চিৎকার করতে পারবে না, নীরবে মুখ ফুপিয়ে তুমি কান্নাকাটি করো তাহলে তুমি শান্তিবাদী, আর যদি ব্যথা পেয়ে চিৎকার করে ওঠো তাহলে তুমি অসভ্য প্রতিক্রিয়াশীল উগ্রবাদী। আজকেও আমরা দেখতে পাই এই জুলুম অত্যাচারে নিষ্পেষিত হওয়ার কারণে দীর্ঘদিন ধরে মুসলিম উম্মা বর্তমানে বিভিন্ন ভূমিতে নিষ্পেষিত, লাঞ্ছিত, আত্মমর্যাদাহীন একটা জাতিতে আমরা পরিণত হয়েছি, যার ফলে আমরা যখন প্রতিবাদ করি আমরা এত সতর্ক থাকি যেন এই প্রতিবাদের কারণে জালিমের ঘুম ভেঙে না যায়, তার যেন বিরক্তির কারণ না হয়। আমরা প্রোটেস্ট করি কিন্তু পিসফুল প্রোটেস্ট, যার কোনো ফলাফল নেই, যার কোনো ইফেক্ট নেই, ফলে আমরা শান্তিতে জ্বলে মরছি। ফেরাউনের প্রশাসন আদেশ জারি করে দিল মুসাকে হত্যা করতে হবে। কাজেই মুসা আলাইহিস সালামের কাছে সময় ছিল না, ইমিডিয়েটলি এই মুহূর্তে তাকে মিশর ছেড়ে বের হয়ে যেতে হবে। তিনি জানেন না মিশর থেকে বের হওয়ার রাস্তা কোন দিকে। আল্লাহর উপর ভরসা করে মুসা আলাইহিস সালাম পূর্ব দিকে হাঁটতে শুরু করলেন, কারণ মিশর থেকে বের হয়ে যাওয়ার সব থেকে কম রাস্তা সেই দিকেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন,
فخرج منها خائفا يترقب قال رب نجني من القوم الظالمين।
এরপর তিনি সেখান থেকে আতঙ্কিত অবস্থায় বের হয়ে পড়লেন পথ দেখতে দেখতে এবং বললেন, হে আমার রব, আমাকে জালিম সম্প্রদায়ের কবল থেকে রক্ষা করো। মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, ইয়া আল্লাহ, হে আমার রব, আপনি আমাকে এই জালিম সম্প্রদায়ের কাছ থেকে রক্ষা করুন। এবং মূসা আলাইহিস সালাম যখন তিনি পূর্ব দিকে রওনা হয়ে গেলেন, তিনি জানেন না তিনি কোন দিকে যাচ্ছেন, কিন্তু মূলত তিনি যাচ্ছিলেন মাদিয়ানের দিকে। এবং সেই সময় তিনি বলছিলেন, আশা করা যায় আমার রব আমাকে সঠিক পথ দেখাবেন, আমাকে সরল পথ দেখাবেন। মূসা আলাইহিস সালাম দ্রুত মিশর ছেড়ে বের হয়ে গেলেন। চারদিকে গ্রেপ্তারের হুকুম প্রচারিত হয়ে যাওয়ায় তার প্রস্তুতি নেওয়ার মতো কোনো সময় ছিল না, তাৎক্ষণিকভাবে তাকে বের হয়ে যেতে হলো। এবং তার কোনো বাহন ছিল না, কোনো খাদ্য ছিল না, পানীয় ছিল না। যে জামা তিনি গায়ে দিয়েছিলেন সেই পোশাকে সেই অবস্থাতেই তিনি সোজা পূর্ব দিকে হাঁটতে শুরু করলেন এবং সমস্ত মিশর ফেরাউনের রাজত্ব তিনি হেঁটে অতিক্রম করলেন। কিছু বর্ণনায় বলা হয়েছে যে প্রথমে তার পায়ে জুতো ছিল এবং তিনি যখন হাঁটতে শুরু করলেন এই জুতো ক্ষয় হয়ে ছিঁড়ে গেল। এর পরও তিনি হাঁটতে থাকলেন, এমনকি এক পর্যায়ে তিনি খালি পায়ে হাঁটতে বাধ্য হলেন যখন তার পায়ের চামড়া পর্যন্ত ছিঁড়ে গেল। যাত্রাপথে কোনো খাদ্য তার সাথে ছিল না, তিনি যেখানে যা পেতেন সেটাই খাদ্য গ্রহণ করতেন। খাদ্যের অভাবে একসময় তিনি গাছের পাতা গ্রহণ করতে বাধ্য হলেন। গাছের পাতার শুষ্কতা এবং রুক্ষতার কারণে তার ঠোঁট এবং জিহ্বার আশেপাশে ঘা হয়ে গেল। মূসা আলাইহিস সালামের এই দীর্ঘ পথে কোনো সফর সঙ্গীত ছিল না, কোনো গাইড ছিল না যে তাকে পথ দেখাবে। খাদ্যহীন, সহায় সম্বলহীন, বন্ধুহীন, পরিবারহীন, নিঃসঙ্গ এক মুসাফির আজকে মূসা আলাইহিস সালাম। মিশর থেকে বের হতে হলে কত দূর যেতে হবে তিনি জানেন না। মিশর থেকে বের হয়ে নিরাপদ স্থানে পৌঁছানোর জন্য তাকে ঠিক কত দূর পথ হাঁটতে হবে তিনি জানেন না। এরকম অনিশ্চয়তার মধ্যে মূসা আলাইহিস সালাম পথ চলতে চলতে এক স্থানে গিয়ে হাজির হলেন, যে স্থানটির নাম ছিল মাদিয়ান। কিন্তু মূসা আলাইহিস সালাম তিনি তখনও জানেন না এটা কি মিশরের, এটা কি ফেরাউনের রাজত্বের মধ্যে নাকি এর বাইরে। কিছু কিছু বর্ণনা এসেছে সাইয়েদা মূসা আলাইহিস সালাম ক্রমাগত 7 রাত এবং 8 দিন হেঁটে চললেন, যতক্ষণ না পর্যন্ত তিনি সেই কুয়োর ধারে এসে উপস্থিত হলেন। এবং সেখানে তিনি কি দেখতে পেলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বর্ণনা করে বলছেন,
ওয়ালাম্মা ওয়ারাদা মা মাদিয়ানা ওয়াজাদা আলাইহি উম্মাতান মিনান নাস ইয়াসকুন
করে বলছেন, যখন তিনি মাদিয়ানের কুয়োর ধারে পৌঁছালেন তখন কুয়োর ধারে তিনি একদল লোককে দেখতে পেলেন, তারা তাদের জন্তুদেরকে পানি পান করানোর কাজে ব্যস্ত এবং তাদের পেছনে 2 জন স্ত্রী লোককে মূসা দেখলেন যারা তাদের পশুদেরকে আগলিয়ে রাখছে। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম তিনি সেখানে গেলেন এবং বললেন,
قال ما خطبكما قالتا لا نسقي حتى يصدر الرعاء وأبونا شيخ كبير
ما خطبكما আপনাদের কি ব্যাপার তারা বললেন আমরা আমাদের জন্তুদেরকে পানি পান করাতে পারছি না যে পর্যন্ত না রাখালরা তাদের জন্তুদেরকে নিয়ে সরে যাচ্ছে এবং আমাদের পিতা ও আবুনা শাইখুন কাবির এবং আমাদের পিতা খুবই বৃদ্ধ ব্যক্তি সাইয়েদনা মূসা আলাইহিস সালাম তিনি নিজে জীবনের ঝুঁকি নিয়ে প্রচণ্ড ক্লান্ত অবস্থায় যখন সেই স্থানে এসে উপস্থিত হলেন এই দীর্ঘ পথ পাড়ি দিয়ে পায়ে হেঁটে এসে তিনি দেখলেন এক দৃশ্য যেখানে একদল লোক তাদের পশুদেরকে পানি পান করাচ্ছে কিন্তু দুইজন নারী তারা তাদের পশুদেরকে পানি পান করাতে পারছেন না তারা তাদের পশুগুলোকে নিয়ে দূরত্বে অবস্থান করছেন কিছু দূরে অবস্থান করছেন ভিড় খেলাঠেলি এবং ধাক্কাধাক্কির কারণে তারা সেই কুয়োর কাছে আসতে পারছেন না মূসা আলাইহিসসালাম চূড়ান্ত ক্লান্ত দীর্ঘ পথ চলে তার পায়ের চামড়া পর্যন্ত ছিলে গেছে কাউকে সাহায্য করার উপযুক্ত সময় এটা ছিল না কিন্তু দুর্বলকে মজলুমকে সাহায্য করাই ছিল তার স্বভাব কাজেই তিনি সেখানে গেলেন এবং প্রশ্ন করলেন আপনাদের কি সমস্যা এবং তারা বললেন এই লোকেরা না যাওয়া পর্যন্ত আমরা সেখান থেকে পানি নিতে পারবো না কারণ সেই লোকেরা নিজেরাই পানি নেওয়ার জন্য একে অপরের সাথে ধাক্কাধাক্কি করছে ভিড় ঠেলাঠেলি করছে কাজেই কোনো ভদ্র মহিলার পক্ষে এই পুরুষদের সাথে ধাক্কাধাক্কি করে সেখান থেকে পানি গ্রহণ করা সম্ভবপর ছিল না কাজেই সেখানে সেই পরিস্থিতিতে মূসা আলাইহিস সালাম যখন প্রথম এসে উপস্থিত হলেন প্রথম লক্ষণীয় বিষয় হচ্ছে সেই দুইজন সম্ভ্রান্ত নারীর পর্দা করা এবং এরপর আমরা দেখতে পাবো দ্বিতীয় লক্ষণীয় বিষয় যেটা ফুটে উঠল সেটা হচ্ছে মূসা আলাইহিস সালামের প্রচণ্ড শক্তিশালী ব্যক্তিত্ব তার শক্তিশালী মানসিকতা নিজের শেষ শক্তিটুকু দিয়ে হলেও তিনি মজলুমকে সাহায্য করবেন এবং তার হক আদায়ের চেষ্টা করবেন এখন কিভাবে এটা জুলুম ছিল দুইজন নারী কেন তাদের পশুকে পানি পান করাতে পারছেন না সেখানে রাখালরা ভিড় ধাক্কাধাক্কি ঠেলাঠেলি করে সবাই হুড়োহুড়ি করে যার শক্তি যত বেশি সে তত বেশি পানি গ্রহণ করছিল এবং তাদের পশুদেরকে সে পান করাচ্ছিল এবং তাদের পশুদেরকে সেই পানি পান করাচ্ছিল অথচ যদি তারা সবাই সহযোগিতা করত সেই কুয়ো থেকে সবাই পানি পান করতে পারত পশুগুলো তৃপ্ত হতো এবং সেই দুইজন নারী তাদের পশুগুলোকেও তারা পানি পান করাতে পারতেন একটা ঘটনা আমরা বোঝার জন্য উল্লেখ করতে পারি একবার একজন শিক্ষক ক্লাসে তার 40 জন ছাত্রদেরকে বললেন যে এই বাক্সে 40টা কাগজ আছে এবং 40টা কাগজে 40 জনের নাম আলাদা করে প্রতি কাগজে একটা করে লেখা আছে 2 মিনিট সময় সবাই নিজের নাম লেখা কাগজটা খুঁজে বের করো এই বাক্স থেকে এরপরে তিনি সেখানে তার স্টপ ওয়াচ অন করলেন এই ঘোষণা দেওয়ার সাথে সাথে একসাথে সবাই হুড়হুড়ি করে সেখানে ঝাঁপিয়ে পড়ল সবাই নিজের কথা চিন্তা করলো 40টা কাগজের মধ্যে থেকে খুঁজে কোথায় নিজের নাম লেখা আছে কোন কাগজে সেটা পাওয়ার চেষ্টা করলো ফলাফল হিসেবে 2 মিনিটের মধ্যে সেখানে একটা ভিড় ধাক্কাধাক্কির সৃষ্টি হলো মাত্র 2-1 জন তার নিজের নাম লেখা কাগজ সেখান থেকে খুঁজে পেল পরের দিন সেই একই শিক্ষক আবার বললেন আজকেও আমরা গতকালকের কাজ করব তবে একটু ভিন্নভাবে এবারেও আমরা সময় 2 মিনিটই ঠিক করব কিন্তু যদি আমার হাতে একটা কাগজ আসে এবং আমি যদি দেখি যে সেই কাগজে আমার নাম নেই অন্য কারোর নাম লেখা আছে তাহলে সেই কাগজটাকে ফেলে না দিয়ে যার নাম লেখা আছে তাকে দিয়ে দিব তাহলে কি ঘটবে অন্য যার কাছে আমার নাম লেখা আছে সে তার কাগজটা আমার কাছে দিয়ে যাবে এবং পরের দিন তিনি যখন একই কাজ করলেন একই 2 মিনিটের মধ্যে প্রত্যেকেই তার নিজের নাম লেখা কাগজটাকে খুঁজে পেল প্রত্যেকেই খুব সহজে তার নিজের নাম লেখা কাগজটাকে খুঁজে পেল শৃঙ্খলা এবং অন্যের প্রতি সহানুভূতিশীল হয়ে কাজ করার ফলাফল ছিল এটা মূসা আলাইহিস সালাম তিনি সেখানে উপস্থিত হয়ে যে রাখালদেরকে দেখলেন তারা ছিল এর বিপরীত প্রত্যেকে তার নিজের কথা চিন্তা করছিল তার নিজের পশুর পালের কথা চিন্তা করছিল কাজেই তাদের এই সৃষ্ট কৃত্রিম সংকটের কারণে অনেকে সেখান থেকে ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছিল বিশেষ করে সেই 2 নারী যারা দূরে দাঁড়িয়েছিলেন ফলে এই জুলুম মূসা আলাইহিস সালামের দৃষ্টি কাড়ল এবং এরপর মূসা আলাইহিস সালাম যে কাজটি করলেন সেই প্রসঙ্গে 2টি বর্ণনা রয়েছে একটি বর্ণনায় উল্লেখ করা হয়েছে যে চূড়ান্ত ভাবে ক্লান্ত পরিশ্রান্ত হওয়া সত্ত্বেও মূসা আলাইহিস সালাম সেখানে গেলেন এবং ওই সমস্ত রাখালদের সাথে খেলাঠেলি করে তিনি সেখান থেকে বেশ কয়েক বালতি পানি সংগ্রহ করে তাই পানি সংগ্রহ করে সেই 2 মহিলাকে দিলেন তাদের পশুপালকে দেওয়ার জন্য আরেকটি বর্ণনা এসেছে রাখালরা যখন পানি খাওয়ানো শেষ করলো পানি খাওয়ানো শেষ করে তারা সেই কুয়োর মুখকে একটা ভারী পাথর দিয়ে চাপা দিয়ে বন্ধ করে চলে যেত এবং 2 নারীর পক্ষে সেই ভারী পাথর তুলে সেখান থেকে পানি বের করা সম্ভব ছিল না। ফলে কাদামাটিতে যতটুকু পানি পড়ে থাকত, দুই নারী তাদের পশুগুলোকে ওই পানিটুকুই খাওয়াতেন। মূসা আলাইহিস সালাম তখন গেলেন এবং তিনি নিজে একা সেই ভারী পাথর তুলে কুয়ো থেকে পানি পান করালেন। ঘটনা যেটাই ঘটুক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সব থেকে ভালো জানেন যে কোন ঘটনাটা ঘটেছিল। কিন্তু উভয় ঘটনার মধ্যে যেটা স্পষ্ট সেটা হচ্ছে দুই ঘটনাতেই সাইয়েদিনা মূসা আলাইহিস সালামের শক্তির প্রমাণ আমরা পাচ্ছি। প্রথমত শারীরিক শক্তি এবং দ্বিতীয়ত মানসিক শক্তি। সম্পূর্ণ অপরিচিত ভিন্ন একটা পরিবেশে একজন মুসাফিরের বেশে যখন তিনি উপস্থিত, সেখানে উপস্থিত হয়েও সেই রাখালদের সাথে সংঘর্ষে লিপ্ত হওয়া এবং সেখান থেকে মজলুমের হক আদায় করে নেওয়া, এটা প্রচণ্ড শক্ত শক্তিশালী মানসিকতার স্বাক্ষর আমাদের সামনে উপস্থাপন করে। দীর্ঘ ভ্রমণের ক্লান্তির পর এই অতিরিক্ত শারীরিক পরিশ্রম করে মূসা আলাইহিস সালাম একেবারে চূড়ান্তভাবে ক্লান্ত। তার দাঁড়িয়ে থাকার মতো আর কোনো অবস্থা ছিল না। কোনো ক্রমে তিনি একটি গাছের নিচে আশ্রয় গ্রহণ করলেন, সেখানে গিয়ে নিজের শরীরকে ছেড়ে দিলেন, শুয়ে পড়লেন, ছায়ার নিচে মাটির শয্যা গ্রহণ করলেন। যিনি মাত্র অল্প কয়েকদিন আগেও ছিলেন মিশরের রাজপুত্র ফেরাউনের পালক পুত্র, আজকে তিনি নিঃস্ব, তার কাছে কিচ্ছু নেই, চূড়ান্ত ফকির অবস্থায়, এ জুতো পর্যন্ত নেই। এই অবস্থায় সেই গাছের নিচে শয্যা গ্রহণ করে ক্লান্ত কণ্ঠে, কাতর কণ্ঠে মূসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে বললেন, হে আমার রব, তুমি আমার উপর যে অনুগ্রহ নাজিল করবে আমি তারই মুখাপেক্ষী। একদিকে মূসা আলাইহিস সালাম যখন সেই গাছের নিচে বসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্যের জন্য দোয়া করছেন, হে আল্লাহ তুমি আমার প্রতি যে অনুগ্রহ নাজিল করবে, যে নিয়ামত দিবে আমি তারই মুখাপেক্ষী, এই কথাগুলো যখন বলছেন ঠিক সেই সময়ে অন্যদিকে কি ঘটছে, সেই দুই নারী যারা ছিলেন দুই বোন, তারা তাদের পশুর পালকি নিয়ে বাড়িতে ফেরত গেলেন এবং গিয়ে তাদের বৃদ্ধ পিতার কাছে জানালেন আজকের ঘটনা এবং বললেন কেন তারা আজকে এত তাড়াতাড়ি তাদের পশুদেরকে পানি পান করিয়ে ফেরত আসতে পেরেছেন। সেই অচেনা মুসাফিরের কথা তারা তাদের পিতাকে জানালেন। এদিকে মূসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফরিয়াদ করে বলছিলেন, ইয়া আল্লাহ আপনি আমাকে যা দিবেন আমি সেটাই গ্রহণ করব। মূসা আলাইহিস সালাম যখন এই দোয়া করছিলেন, এই দোয়া শেষ হওয়ার আগেই আল্লাহর সাহায্য অলরেডি তার দিকে রওনা হয়ে গেছে। দোয়া তখনও শেষ হয়নি, কিন্তু এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে মূসার জন্য সাহায্যকে পাঠিয়ে দিয়েছেন। সেই গাছের নিচে সেই দুই নারীর একজন এসে মূসা আলাইহিস সালামকে ডাকলেন এবং তিনি মূসা আলাইহিস সালামের কাছে এসে বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বর্ণনা করে আমাদেরকে বলছেন,
ফাজাআতহু ইহদাহুমা তামশি আলা ইসতিহিয়াইন ক্বালাত ইন্না আবি ইয়াদউকা লিয়াজজিয়াকা আজরা মা সাকাইতা লানা।
এরপর বালিকাদ্বয়ের একজন লজ্জাজড়িত পদক্ষেপে তার কাছে আগমন করলেন এবং বললেন, আমার পিতা আপনাকে ডেকেছেন যাতে আপনি যে আমাদেরকে পানি পান করিয়েছেন তার বিনিময়ে আপনাকে পুরস্কার প্রদান করা হবে। সেই নারী কিভাবে মূসা আলাইহিস সালামের কাছে এসেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পরিস্থিতি বর্ণনা করে বলেছেন, তিনি হাঁটছিলেন হায়ার সাথে, লজ্জার সাথে, লজ্জাশীলতার সাথে হেঁটে মূসা আলাইহিস সালামের কাছে এসে তিনি বললেন, আমাদের পিতা আপনাকে ডাকছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আলা ইসতিহিয়া, তিনি হাঁটছিলেন লজ্জাজড়িত পদক্ষেপে, লজ্জাশীলতার সাথে। সেই নারী সেখানে এসে উপস্থিত হলেন লজ্জাশীলতার সাথে এবং তিনি স্পষ্ট করে সংক্ষেপে তার বক্তব্য শেষ করলেন। তিনি বললেন, আমার পিতা আপনাকে ডাকছেন বিনিময় দেওয়ার জন্য যে অনুগ্রহ আপনি আমাদের পশুগুলোর প্রতি করেছেন পানি পান করিয়ে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি সরাসরি স্পষ্টভাবে কথা বলা, এটাই হচ্ছে লজ্জাশীল আচরণের বৈশিষ্ট্য। অপ্রয়োজনীয় বাক্যালাপ, কথা বাড়ানো, ভনিতা করা, এটা লজ্জাশীল আচরণ নয়। লজ্জাশীলতা হচ্ছে স্পষ্টভাবে সংক্ষেপে কথা শেষ করা, অতিরিক্ত বিষয়গুলোকে এড়িয়ে যাওয়া। এবং এই লজ্জা বা হায়া এমন একটা বৈশিষ্ট্য বর্তমানে আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের নারী পুরুষদের মধ্য থেকে এটা হারিয়ে যাচ্ছে, এমনকি মুসলিম সমাজ থেকেও ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে। প্রথম কথা যেটা আমাদেরকে জেনে রাখতে হবে সেটা হচ্ছে লজ্জাশীলতা এটা শুধুমাত্র মহিলাদের কোনো বৈশিষ্ট্য নয়, নারী কিংবা পুরুষ উভয়ের জন্যই এটা উত্তম, উভয়ের জন্য এটা কল্যাণকর। লজ্জাশীলতা এমন একটা বৈশিষ্ট্য যা নারী এবং পুরুষ উভয়ের জন্যই কল্যাণকর। সাইয়েদিনা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অত্যন্ত লাজুক ছিলেন, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যদি দেখতেন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি আগমন করেছেন, তাহলে তিনি বিশেষ ভঙ্গিতে বসতেন, বিশেষ ভঙ্গিতে কোনো একটা পরিস্থিতিতে উপস্থিত হতেন। এবং এই বিষয়ে পরবর্তীতে তাকে প্রশ্ন করা হলে তিনি বললেন, আমার কি এমন একজন ব্যক্তির সামনে লাজুক হওয়া উচিত নয় যাকে দেখে আল্লাহর ফেরেশতারাও লাজুক হয়ে যান? হায়া এটা ইমানের একটি শাখা, ইমানের একটি অঙ্গ। এই বৈশিষ্ট্য শুধুমাত্র নারীদের জন্য নয়, বরং পুরুষদের জন্য প্রযোজ্য। সেই নারী লজ্জা জড়ানোর পদক্ষেপে মূসা আলাইহিসসালামের কাছে আসলেন, কারণ তিনি এসেছেন একজন সম্পূর্ণ অপরিচিত ভিনদেশী ব্যক্তির সামনে, তিনি জানেন না এই ব্যক্তিকে। লাজুকভাবে সেই মুসলিম বোনটি এসে মূসা আলাইহিসসালামকে ডাকলেন এবং বললেন, আমার পিতা আপনার ঋণ শোধ করতে চান। এবং সুবহানাল্লাহ, এর মাধ্যমে আমরা সেই পরিবারটি সম্পর্কেও ধারণা পাচ্ছি। সেই দুই বোন তারা যেভাবে তাদের উচ্চ চরিত্রের পরিচয় দিয়েছিলেন রাখালদের থেকে দূরত্ব অবলম্বন করে, তেমনিভাবে তাদের সেই বৃদ্ধ পিতা তিনিও উচ্চ চরিত্রের পরিচয় দিচ্ছেন মূসা আলাইহিসসালাম দিয়ে অনুগ্রহ করেছেন তার বদলা দেওয়ার মাধ্যমে। সেই জন্য তিনি মূসাকে ডেকে পাঠিয়েছেন। তারা এসে বলেছেন, আমাদের সাহায্য করার জন্য আব্বা আপনাকে পুরস্কৃত করতে চান। সাইয়েদিনা মূসা আলাইহিসসালাম সেই নারীকে অনুসরণ করলেন এবং কোনো কোনো সালাফ তারা বলেছেন, সাইয়েদিনা মূসা আলাইহিসসালাম তখন সামনে পথ হাঁটছিলেন এবং নারী ছিলেন পেছনে। মূসা আলাইহিসসালাম সেই বৃদ্ধ ব্যক্তির কাছে গিয়ে উপস্থিত হলেন। এই বৃদ্ধ ব্যক্তি মাদিয়ানের সেই বৃদ্ধ ব্যক্তি যাকে নারীরা বলেছিলেন ও আবুনা শাইখুন কাবির, আমাদের পিতা একজন অত্যন্ত বৃদ্ধ লোক, সেই ব্যক্তি কে ছিলেন? কোনো কোনো মুফাসসিরিন তারা বলেছেন সেই ব্যক্তি ছিলেন সাইয়েদিনা শুয়াইব আলাইহিসসালাম। যদিও এই বিষয়ে কুরআন বা সুন্নাহ থেকে সরাসরি শক্তিশালী কোনো দলিল পাওয়া যায় না, তবে এটা পরিচিত একটা মতামত যেটা সালাফদের মধ্যে অনেকেই একমত পোষণ করেছেন, সেই ব্যক্তি ছিলেন সাইয়েদিনা শুয়াইব আলাইহিসসালাম। মূসা আলাইহিসসালাম নওজোয়ান, আজকে তিনি ভিন্ন পরিস্থিতির কারণে মাদিয়ানে হিজরত করতে আসতে বাধ্য হয়েছেন, তিনি সেই বৃদ্ধ ব্যক্তির কাছে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেছেন, তিনি সেই বৃদ্ধ ব্যক্তির কাছে তার সমস্ত বৃত্তান্ত খুলে বলতে লাগলেন। এরপর মূসা যখন তার কাছে গেলেন, ওয়াকাসা আলাইহিল কাসাসা, তিনি তার সমস্ত কেচ্ছা বা কাহিনীকে বর্ণনা করলেন। এবং মূসা আলাইহিসসালামের কাহিনী, বিভিন্ন ঘটনা, এটা ছিল খুবই কৌতূহলী এবং আগ্রহ উদ্দীপনা সৃষ্টিকারী। সেই বৃদ্ধ ব্যক্তি যখন সেই ঘটনাগুলো শুনলেন, তিনি বললেন, কালা লা তাখাফ, ভয় করো না, তুমি জালিম সম্প্রদায়ের কবল থেকে রক্ষা পেয়ে গেছো। আমরা উল্লেখ করেছিলাম মূসা আলাইহিসসালাম যখন মিশর থেকে বের হচ্ছিলেন, তিনি জানেন না তিনি কোন দিকে যাচ্ছেন, সেই সময় তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে বলেছিলেন, হে আমার রব, তুমি জালিম সম্প্রদায়ের হাত থেকে আমাকে রক্ষা করো। এবং এখানে মাদিয়ানের সেই বৃদ্ধ ব্যক্তি তিনি মূসা আলাইহিসসালামকে বলছেন, লা তাখাফ, ভয় করো না, তুমি জালিম সম্প্রদায়ের কবল থেকে রক্ষা পেয়ে গেছো। সুতরাং তুমি যে স্থানে চলে এসেছো এটা আর মিশরের অন্তর্ভুক্ত নয়, ফেরাউনের রাজত্ব এখানে চলবে না, কাজেই তুমি নিরাপদ স্থানে চলে এসেছো। মূসা আলাইহিসসালাম মিশর থেকে বের হওয়ার সময় তিনি জানতেন না কোথায় যাচ্ছেন, কোন দিকে গেলে তিনি নিরাপদ আশ্রয় পাবেন। আল্লাহর উপর ভরসা করে তিনি পথ তুলতে শুরু করেছিলেন এবং বলেছেন, আশা করা যায় আমার রব আমাকে পথ দেখাবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই বান্দাকে ঠিক নিরাপদ স্থানেই নিয়ে এসেছেন। ক্লান্ত পরিশ্রান্ত মূসা আলাইহিসসালামের জন্য সর্বপ্রথম যে বিষয়টি দরকার ছিল সেটা ছিল নিরাপত্তা এবং দুশ্চিন্তা থেকে মুক্তি লাভ করা। এই বৃদ্ধের কথার মাধ্যমে মূসা আলাইহিসসালাম সেই দুইটি বিষয় লাভ করলেন। এবং একই সাথে মূসা আলাইহিসসালাম তিনি একজন নিঃস্ব ব্যক্তি, এর আগে তিনি একজন রাজপুত্র ছিলেন, ফেরাউনের পালক পুত্র ছিলেন, কিন্তু বর্তমানে পরিস্থিতির কারণে তিনি একজন ফকির বা চূড়ান্ত নিঃস্ব ব্যক্তি ছাড়া কিছুই নয়। সেই বৃদ্ধ ব্যক্তির যে কন্যাটিকে মূসা আলাইহিসসালামের কাছে পাঠানো হয়েছিল, সেই কন্যা তার পিতাকে একটি চমৎকার বুদ্ধি দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করে বলেছেন,
ক্বালাত ইহদাহুমা ইয়া আবাতি ইস্তাজির,
বালিকা দ্বয়ের একজন বললেন, আব্বা এই লোককে আপনি চাকর নিযুক্ত করুন। এখানে আমরা উল্লেখ করতে পারি ঘরের বাইরে পশুদেরকে নিয়ে পানি পান করানোর কাজে তারা শুরু থেকে বিব্রত ছিলেন। পুরুষদের সাথে রাখালদের সাথে ভিড় ঠেলাঠেলির মধ্যে ধাক্কাধাক্কি করে পশুদেরকে পানি পান করানোর জন্য তারা কিছুতেই রাজি ছিলেন না, কিন্তু বাধ্য হয়ে তাদেরকে এই কাজ করতে হচ্ছিল। কাজেই তারা যখন দেখলেন একজন সম্পূর্ণ অপরিচিত মুসাফির ব্যক্তি, যিনি এই কাজের জন্য উত্তম হতে পারেন, যদি তাকে এই কাজের জন্য শ্রমিক হিসাবে নিযুক্ত করা হয় সেটা তাদেরকে এই কাজ থেকে মুক্তিদান করবে। সুতরাং এটা হচ্ছে নির্দেশক যে ঘরের বাইরে কাজ করার যন্ত্রণা থেকে মুক্তির জন্য সেই দুই নারী আগ্রহী ছিলেন। রাখালদের মধ্যে গিয়ে পানি পান করানো এটা নারীদের মর্যাদার সাথে মানানসই নয়। এবং তিনি মূসা আলাইহিস সালামকে এই কাজে নিযুক্ত করার জন্য বেশ শক্তিশালী দুইটা কারণও উল্লেখ করলেন। তিনি তার পিতাকে কি বলেছিলেন? তিনি বলেছিলেন, যে কর্মচারী হিসাবে সেই উত্তম হবে যে শক্তিশালী এবং বিশ্বস্ত। কাউকে কোনো কাজে নিযুক্ত করার জন্য এই দুইটি বৈশিষ্ট্য আমাদের খোঁজ করা উচিত, শক্তি এবং বিশ্বস্ততা বা আমানতদারিতা। শক্তি বলতে কি বোঝানো হয়েছে? কাউই অর্থাৎ শক্তিশালী। এটা আপনার কাজের ধরনের সাথে সম্পর্কিত একটা বিষয়। যদি আপনার কাজ হয় মানসিক কাজ, তাহলে মেধাবী হলে আপনি সেই কাজের জন্য শক্তিশালী। অপরদিকে যদি এমন কোনো কাজ হয় যেটা শারীরিক কাজ, পরিশ্রম সাধ্য কাজ, তাহলে সেখানে আপনাকে দৈহিকভাবে শক্তিশালী হতে হবে। সুতরাং শক্তিশালী হওয়ার অর্থ হচ্ছে আপনার যেই ধরনের কাজ সেই কাজে আপনার দক্ষতা থাকতে হবে। এটাই হচ্ছে কাউই বা শক্তিশালীর অর্থ। দ্বিতীয় বৈশিষ্ট্যটি তিনি বলেছিলেন সেটা হচ্ছে আল আমিন বা বিশ্বাসী। মূসা আলাইহিস সালামের আচরণের মাধ্যমে তিনি পরিচয় পেয়েছেন এই ব্যক্তি একজন আমানতদার ব্যক্তি, নেক ব্যক্তি, যার উপর ভরসা করা চলে। সুতরাং তিনি তার পিতাকে সুপারিশ করেছিলেন পিতার কাছে এই ব্যক্তিকে কাজে নিয়োগ করার জন্য। আমরা উল্লেখ করতে পারি শক্তি এবং আমানতদারিতা বা বিশ্বস্ত হওয়া, এই দুইটা বিষয়ের উপরে ভিত্তি করে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি ওমর রাদিয়াল্লাহু আনহুকে খলিফা হিসেবে নিযুক্ত করেছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার সামনে সমস্ত সাহাবাদের প্রজন্ম ছিল। তিনি তাদের মধ্য থেকে, এতজন সাহাবার মধ্য থেকে কেন ওমর রাদিয়াল্লাহু আনহুকে বাছাই করে নিয়েছিলেন? তিনি তার সিদ্ধান্তের ব্যাপারে মুসলিমদেরকে বলেছিলেন, তোমাদের উপরে নিযুক্ত করা যায় এমন একজন ব্যক্তিকে যে একই সাথে শক্তিশালী এবং বিশ্বস্ত। এবং এই কারণে তিনি ওমর রাদিয়াল্লাহু আনহুকে বেছে নিয়েছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তারা তাদের সিদ্ধান্ত গ্রহণ করতেন কুরআন থেকে। কুরআনে মূসা আলাইহিস সালামকে যখন শ্রমিক হিসাবে নিযুক্ত করা হয়েছিল, সেখানে তার যে দুইটি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করা হয়েছিল সেই দুইটি বৈশিষ্ট্য ছিল কাউই এবং আমানতদারিতা। আল কাউইউল আমিন, শক্তিশালী এবং বিশ্বস্ত হওয়া আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জন্য। কাজেই আবু বকর রাদিয়াল্লাহু আনহু পরবর্তী কাকে নিযুক্ত করবেন সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য রাষ্ট্রবিজ্ঞানের কোনো কোর্স তার দরকার ছিল না। কুরআনের আয়াত ছিল তাদের জন্য যথেষ্ট। তারাই ছিলেন সাহাবা, এই উম্মার শ্রেষ্ঠ প্রজন্ম। কুওয়াহ এবং আমানা, শক্তি এবং বিশ্বস্ততা, এই দুইটি বৈশিষ্ট্যের মাধ্যমে তিনি ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে মুসলিম উম্মার দায়িত্ব অর্পণ করেছিলেন। মাদিয়ানের সেই বৃদ্ধ ব্যক্তির কন্যা তার পিতাকে প্রস্তাব দিলেন মূসা আলাইহিস সালামকে শ্রমিক হিসাবে নিয়োগ দেওয়ার জন্য, কাজে নিয়োগ দেওয়ার জন্য। কন্যার কথা শুনে বৃদ্ধ পিতা সাইয়েদনা মূসা আলাইহিস সালামের বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করলেন এবং তাকে যে বিষয়ের জন্য সুপারিশ করা হয়েছিল তিনি তার থেকে উত্তম আর একটা প্রস্তাব মূসা আলাইহিস সালামকে দিলেন। তিনি বললেন যে তিনি তার একজন কন্যাকে মূসা আলাইহিস সালামের কাছে বিয়ে দিতে আগ্রহী, বিয়ের প্রস্তাব দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সেই পিতা বললেন,
ক্বালা ইন্নী উরীদু আন উনকিহাকা ইহদা বনাতাইয়া হাতাইনি আলা আন তাজুরানি থামানিয়া হিজাজ ফা ইন আতমামতা আশরান ফামিন ইনদিক ওয়া মা উরীদু আন আশুক্কা আলাইক সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সালিহিন।
আমি আমার এই কন্যা দুইজনের একজনকে তোমার সাথে বিয়ে দিতে চাই, এই শর্তে যে তুমি 8 বছর আমার চাকরি করবে। যদি তুমি 10 বছর পূরণ করো তাহলে সেটা তোমার ইচ্ছা বা তোমার ইহসান করা হবে। আমি তোমাকে কষ্ট দিতে চাই না, আল্লাহ চান তো তুমি আমাকে সৎকর্মশীল হিসেবেই পাবে। এখানে আমরা লক্ষ্য করলে দেখতে পাই বিয়ের প্রস্তাব দেওয়া হয়েছে এবং এটা এসেছে মেয়ের পক্ষ থেকেই। সুতরাং বিয়ে সংক্রান্ত ইসলামী একটি আচরণও আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, যেটা বর্তমান জাহিলি সমাজে যে আচরণগুলো বিস্তার লাভ করেছে তার বিপরীত। জাহিলি সমাজে মেয়ের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব দেওয়াটাকে খারাপ দৃষ্টিতে দেখা হয়ে থাকে। অথচ কুরআন থেকে আমরা দেখতে পাচ্ছি মূসা আলাইহিস সালাম তাকে যে বিয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল সেটা এসেছিল কন্যা পক্ষের কাছ থেকে। এবং এই বিষয়ে আমরা দেখতে পাই সাহাবাদের মধ্যে অসংখ্য ঘটনা রয়েছে যেখানে মেয়ের পক্ষের কাছ থেকেই প্রথমে বিয়ের প্রস্তাবকে প্রদান করা হয়েছে। মূলত যেই সমাজে ব্যভিচার করা সহজ হয়ে যায়, অশ্লীলতা করা সহজ হয়ে যায়, সেই সমাজে এই সমস্ত ইসলামী রীতির বিপরীতে কৃত্রিম বিধিনিষেধ তৈরি করে সমস্যা সৃষ্টি করা হয়ে থাকে। 2 নম্বর বিষয়ে আমরা দেখতে পাই মূসা আলাইহিস সালামকে যখন পাত্র হিসেবে মূল্যায়ন করা হলো, মূসা আলাইহিসসালাম তার কি সম্পদ ছিল? তিনি একজন চূড়ান্ত নিঃস্ব ব্যক্তি যার পায়ে জুতা পর্যন্ত ছিল না। সুতরাং সেই বৃদ্ধ ব্যক্তি, মাদিয়ানের বৃদ্ধ ব্যক্তি, তার মেয়ের জন্য পাত্র হিসাবে যখন মূসা আলাইহিসসালামকে মূল্যায়ন করলেন, তিনি তাকে মূল্যায়ন করেছেন তার সততা এবং আমানতদারিতার ভিত্তিতে। সম্পদের ভিত্তিতে মূসা আলাইহিসসালাম একজন নিঃস্ব ব্যক্তি, কিন্তু অন্তরের যে সম্পদ, সেই সম্পদের ভিত্তিতে মূসা আলাইহিসসালাম একজন ধনী ব্যক্তি, এবং সেটাকে মূল্যায়ন করেছিলেন মাদিয়ানের সেই বৃদ্ধ। মূসা আলাইহিসসালাম তিনি কেন নিঃস্ব? একজন বিপদগ্রস্ত ব্যক্তিকে সাহায্য করতে গিয়ে যে জটিলতার সৃষ্টি হলো, তার ফলশ্রুতিতে মূসা আলাইহিসসালামকে মাদিয়ানে হিজরত করে চলে আসতে হলো। কাজেই এই বৃদ্ধ সেই বিষয়কেই মূল্যায়ন করেছেন। তিনি বললেন, আমি আমার একজন মেয়ের সাথে তোমার বিয়ে দিতে যাই, এবং বিনিময়ে তুমি কি মহরণা দিবে? তুমি আমার কাছে 8 বছর চাকরি করবে, আর যদি তুমি সম্পূর্ণ মেয়াদ পূরণ করো, 10 বছর পূরণ করো, 2 বছর অতিরিক্ত করো, এটা আমাদের চুক্তির মধ্যে থাকলো না অতিরিক্ত, সেটা হবে তোমার পক্ষ থেকে আমার জন্য করা একটা এহসান। মোট কথা, মিনিমাম 8 বছর তোমাকে এখানে থাকতে হবে। তাই জন্য মূসা আলাইহিসসালাম যেহেতু একটা চুক্তির মধ্যে তিনি অংশগ্রহণ করছেন, কাজেই তিনি এই চুক্তি ব্যাপারে কথা পরিষ্কার করে নিলেন। তিনি বললেন, আমার এবং আপনার মধ্যে এই চুক্তি স্থির হলো, 2 মেয়াদের মধ্য থেকে যে কোনো একটা পূরণ করলে আমার বিরুদ্ধে আপনার কোনো অভিযোগ থাকবে না, এবং আমরা যা বলছি তার উপরে, এবং আমরা যা বলছি তাতে আমরা আল্লাহর উপরেই ভরসা করলাম। মূসা আলাইহিসসালাম স্পষ্ট করে জানিয়ে দিলেন, আমি যদি 8 বছরও কাজ করি, আপনি আমার উপরে অভিযোগ করতে পারবেন না। এই হচ্ছে আমাদের চুক্তি। পরবর্তীতে আমরা দেখতে পাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জিব্রাইল আলাইহিসসালামকে জিজ্ঞাসা করেছিলেন যে মূসা আলাইহিসসালাম এই 2 মেয়াদের মধ্যে কোনটাকে পূরণ করেছিলেন, তিনি কি 8 বছর কাজ করেছিলেন নাকি 10 বছর কাজ করেছিলেন। জিব্রাইল আলাইহিসসালাম তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উত্তরে বলেছিলেন, আতাম্মাহা আফদালাহা, তিনি শ্রেষ্ঠ কাজটি করেছেন, সম্পূর্ণ মেয়াদ পূরণ করেছেন, সুতরাং সেটা হচ্ছে 10 বছর। এবং এটাকেই আমরা দেখি বলা হয়ে থাকে ইহসান ওয়া ইতকান, কোনো কাজকে সুচারুভাবে সম্পন্ন করা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাম তাসলিমান কাসীরা।
রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015।